আমরা ইতিমধ্যেই জেনেছি বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যাপকভাবে র্যানসামওয়্যার নামে সাইবার হামলা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক স্থবিরতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে ভয়েস অব আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয় সংবাদদাতা জেফ সেলটিনের প্রতিবেদন সহ বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদ ডক্টর তৌফিক সাইদের সঙ্গে কথা বলেছেন শাহাদাত হোসেন সবুজ। সবুজ, কি আছে আপনার তথ্যে?
হ্যাঁ, আমরা ইতিমধ্যেই জেনেছি বিশ্বের 74টি দেশের প্রায় 45,000-এর মতো সাইবার হামলায় র্যানসামওয়্যার নামের ম্যালওয়্যারে আক্রান্ত কম্পিউটারগুলোতে থাকা অতি গুরুত্বপূর্ণ তথ্যগুলো এনক্রিপ্ট করে আক্রান্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করা হয়েছে। সেই তথ্যগুলো আবারও পূর্বাবস্থায় তারা ফিরিয়ে দেবে এটা বোর্ডে। তো এ নিয়ে আমরা কথা বলেছি যুক্তরাষ্ট্রের ইনফরমেশন টেকনোলজি সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারুণ বেদওয়ারির সাথে।
They're going after organizations which are mission critical, where they really can't live without their data for too long. For instance, we've seen most of the UK healthcare system shut down because most of the hospitals under the National Health Service plans are completely shut down. They've lost access. And in fact,
Varun Bedwar bolchilen tara emon sob protishthaner pichone legeche jara ottonto guruttopurno kaj korche ebong totthyo chhara kono bhabei tader kaj sampadon korte pare na emon sob protishthan. যেমন আমরা দেখেছি যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা বিভাগ অচল হয়ে পড়েছে, কারণ বেশিরভাগ হাসপাতাল যারা জাতীয় স্বাস্থ্য পরিষেবা আর অধীনে রয়েছে তারা এই তথ্যগুলো কোনোভাবেই আদান প্রদান করতে পারছে না, ফলে রোগীদের ফিরিয়ে দিতে হচ্ছে। শুক্রবার এই মেলওয়্যার অনধিকার প্রবেশ ব্যবস্থার দুর্বলতায় ব্রিটেনের হাসপাতালগুলোর কম্পিউটার থেকে কম্পিউটারে ছড়িয়ে পড়ে। ভরুণ বেদুয়ার আরও বলছিলেন,
the organizations as well as end users really need to pay attention to keeping their systems up to date. When your service providers are providing you patches, you've got to make sure you're on top of that. But as enterprises as large as Telefonica that have been impacted today, they really need right tools for monitoring their users, monitoring the activities, building education and awareness programs for employees on what types of links they should or should not click.
ভরুণ বেদুয়ার বলছিলেন, প্রতিষ্ঠান এবং সাধারণ ব্যবহারকারীদের কম্পিউটার সিস্টেম প্রতিনিয়ত হালনাগাদকরণের দিকে মনোযোগ দিতে হবে। যখন আপনার পরিষেবা প্রদানকারীরা নতুন নতুন ভার্সন প্রদান করে থাকে সেগুলো নিয়মিত গ্রহণ করতে হবে। কিন্তু টেলিফোনিয়ার মতো বড় প্রতিষ্ঠান যারা আজ আক্রান্ত হয়েছে তাদের ব্যবহারকারীদের জন্য নজরদারি করতে সত্যিকার অর্থেই সঠিক সরঞ্জাম ব্যবহার করতে হবে। তাদের কর্মচারীদের আরও প্রশিক্ষিত করতে হবে যাতে করে তারা বুঝতে পারে কি ধরনের লিঙ্কে তারা ক্লিক করবে অথবা করবে না। সর্বোপরি পুরো কর্মক্ষেত্রের পরিবেশের সুরক্ষার দিকে নজর দিতে হবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির জন্য তৈরি করা মাইক্রোসফট উইন্ডোজ ভিত্তিক একটি সফটওয়্যার যা পরে চুরি হয়ে গেছে সেটি সাম্প্রতিক এই সাইবার আক্রমণে ব্যবহার হয়েছে বলে আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে। আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি বাংলাদেশের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ডক্টর তৌফিক সাইদের সাথে। ডক্টর তৌফিক সাইদ, আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে।
ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, এই যে সাইবার অ্যাটাকগুলো হচ্ছে ক্রমাগত একের পর এক ঘটে যাচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, তো এই ধরনের হামলাগুলো হ্যাকাররা কিভাবে করছে? এই সুরক্ষিত পদ্ধতিগুলোর মধ্যে কিভাবে তারা ঢুকে যাচ্ছে?
আসলে সুরক্ষিত এখানেই কথাটা আসে, সুরক্ষা ব্যবস্থাটা কি প্রপারলি হচ্ছে কিনা। কারণ দেখা যায় যে একজন হ্যাকার দুভাবে তারা অ্যাটাক করে। একটা হচ্ছে আপনার যে সুরক্ষা যেখানে আছে সেখানে মধ্যে সে আগে দুর্বলতাটাকে খুঁজে বের করার চেষ্টা করে এবং সেখানে গিয়ে সে বারবার অ্যাটাক করতে থাকে। একসময় এই দুর্বল জায়গাটা ভেঙে ফেলেছে, ভেঙে আপনাকে আপনার সিস্টেমস এর মধ্যে তারা ঢুকে যায়। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে হ্যাকাররা আপনার বিশ্বাস অর্জন করে অথবা আপনার লোভকে পুঁজি করে। আপনাকে হয়তো অফার দিল, একটা মেইল পাঠালো যে এই মেইলের মাধ্যমে আপনি যদি মেইলটা অ্যাকসেপ্ট করেন, কাউকে ব্যাক করেন, তাহলে আপনি এত লাখ টাকা পাবেন। অথবা আপনাকে খুব সুন্দর একটা ছবি পাঠালো, সেই ছবির সাথে বললো যে এই সুন্দর একজন মানুষের ছবি, বিল ক্লিনটনের ছবি হতে পারে বা একজন নায়িকার ছবি হতে পারে, যে স্পেশাল ছবি পাওয়া গেছে তার, সেই ছবিটা আপনি অ্যাকসেপ্ট করলেন বা একটা মেইল আপনি অ্যাকসেপ্ট করলেন এবং সেটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে কিন্তু আপনার সিস্টেমস এর মধ্যে হ্যাকাররা তারা একটা ছোট্ট একটা প্রোগ্রাম ইন করিয়ে দিবে। এর মাধ্যমে কিন্তু হ্যাকাররা কন্টিনিউয়াস তার আপনার সিস্টেমস এর মাধ্যমে আপনাদের পুরো নেটওয়ার্কটাকে সে ব্রেক করে ফেলার চেষ্টা করেন, আপনার ঘরে সে ঢুকে যায়। একবার যদি ঘরে ঢুকতে পারে তাহলে আপনার পুরো এলাকাকে তার নিজের কন্ট্রোলে নিয়ে নেওয়া আসলে কোনো ব্যাপার না।
আপনি খুব মানে সরল করে আমাদের আমাদের সহজ করে আমাদের শ্রোতাদের জন্য উদাহরণ দিয়ে বললেন, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো যেমন ব্যক্তিগত প্রতিষ্ঠানের বাইরেও বড় বড় প্রতিষ্ঠানগুলো সেখানে কিন্তু এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে করে হ্যাকাররা সেখানে ঢুকতে না পারে, তাই না? তো তারপরেও এই সমস্ত নিরাপত্তা শক্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে প্রবেশ করছে তারা, এখান থেকে তথ্যগুলো নিয়ে যাচ্ছে এত সাবধানতার পরও, এত কিছুর পরও?
আসলে হ্যাকারদের অ্যাটাকটা টার্গেটটাই কিন্তু থাকে আসলে প্রতিষ্ঠানগুলো, কারণ একজন পার্সোনাল ইউজারের ইনফরমেশন কালেক্ট করা আসলে ওদের কোনো কাজে দেয় না। কিন্তু একটা কোম্পানি যদি ডেটাগুলো সে পায়, তার কোম্পানির প্রোফাইলগুলো যদি পায়, সেগুলো সে অনেক দামে পয়সা দিয়ে সে বিক্রি করতে পারবে। এখানে আসলে হ্যাকারদের উদ্দেশ্যটা দেখা যায় যে বিভিন্ন কোম্পানিগুলো তারা কিন্তু তাদের সিকিউরিটি ব্যবস্থাটা একবার যদি শক্তভাবে করে ফেলে তার মানে না কিন্তু সারা জীবনের জন্য এই সিকিউরিটি ব্যবস্থা 100% কারেক্ট। তাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর তাকে আপডেট করতে হয়, অপারেটিং সিস্টেম আপডেট করতে হয়, সিকিউরিটি সিস্টেম আপডেট করতে হয়, তার নেটওয়ার্কের যে ডিভাইস গুলো আছে সেগুলোকে আপডেট করতে হয়, তার যে ফায়ারওয়াল গুলো আছে সেগুলোকে আপডেট করতে হয়, বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো আছে। আজকে যেমন ইংল্যান্ডে যে অ্যাটাকটা হয়েছে তার একটা বড় কারণ কিন্তু হচ্ছে তাদের যে সিকিউরিটি ব্যবস্থা, যাদের সিস্টেম গুলোকে আপডেট করা কিন্তু আপডেট করা ছিল না। আজকে রিপোর্ট বলছিল যে তাদের সিস্টেম অপারেটিং সিস্টেম বা তাদের সিকিউরিটি সিস্টেম অপারেটিং সিস্টেম যে বাগস গুলো ছিল সেগুলোকে রেগুলারলি তারা আপডেট করেনি।
আচ্ছা,
এই আপডেট করবো করছি করতে গিয়েই তারা যখনই দুর্বলতা, হ্যাকাররা এইটার জন্য অপেক্ষায় ছিল, যখনই তারা দুর্বলতা টের পেয়েছে সাথে সাথে তারা ব্রেক করে ফেলেছে, ব্রেক করে। এবং এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা বলি র‍্যানসামওয়্যার, র‍্যানসামওয়্যার ইউজ করে পুরো কন্ট্রোলটা তাদের হাতে নিয়ে নিয়েছে।
এবং তারা কিন্তু বড় অঙ্কের টাকাও দাবি করে অনেক ক্ষেত্রে, কিছু অর্থ দিলে তারা বিগুলোকে ফিরিয়ে দেবে। এবং আমরা লক্ষ্য করেছি তারা বিটকয়েন এর মাধ্যমে এটা করে থাকে। তো
জি জি,
যদি কেউ অর্থ দাবি করে এবং তাহলে নিশ্চয়ই তাদেরকে ট্র্যাক করা সহজ হওয়া উচিত, তাই নয় কি? কিন্তু আমরা দেখছি যে না, তাদেরকে অনেক ক্ষেত্রে ধরা যায় না, ধরা ছোঁয়ার বাইরেই তারা থেকে যায়।
এটার একটা বড় কারণ হচ্ছে পুরো সিস্টেমে একজন হ্যাকার সে কিন্তু জানে যে টাকাটা কিভাবে সে ট্রান্সফার করে নিয়ে যাবে, কিন্তু যারা এখানে অনেকগুলো কোম্পানি কিন্তু মাঝখানে মাঝে মনে করেন একটা এক জায়গা থেকে সে আরেক জায়গায় টাকা ট্রান্সফার করছে, সেখান থেকে আরেক জায়গায় টাকা ট্রান্সফার করছে, পরে একসময় সে তার জায়গা থেকে টাকাটা নিয়ে যাচ্ছে। এখানে দুর্বলতাটা হচ্ছে কিন্তু শুধুমাত্র সিস্টেমস না, আমি যখন ট্র্যাক করব তখন এখানে কিন্তু অনেক ধরনের বাহিনী বা বিভিন্ন লোকজন কিন্তু এর মধ্যে সমন্বয় সাধন করতে হয়, যে যারা সিকিউরিটি সার্ভিস করছে তারা হয়তো বা ব্যাংকের সাথে কমিউনিকেট করবে, ব্যাংকের হয়তো বা কোনো গভর্নমেন্টের অফিসিয়ালদের সাথে যোগাযোগ করতে হবে। এই যে যোগাযোগ এবং মিটিং, এই মিটিং গুলো করতে করতে দেখা যাচ্ছে কিন্তু হ্যাকাররা তার টাকাটা বের করে নিয়ে চলে যাচ্ছে। তো দুর্বলতা হচ্ছে আসলে এখানে যে সমন্বয় করার করতে করতে দেখা যাচ্ছে যে সে অলরেডি তার সে টাকাটা এক জায়গাতে আইডিয়া ট্রান্সফার করছে, সেখান থেকে আইডিয়া ট্রান্সফার করছে, করতে করতে একটা সময় এক জায়গাতে এসে নিয়ে টাকাটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। কিন্তু আমাদের যে প্রতিটা সংস্থার লোকজনের সাথে কথা বলতে বলতে তাকে যখন আমরা ট্র্যাক করতে থাকি এবং ওই সংস্থাও বলবে যে আমি যে আপনাকে হেল্প করব, সেই যে যোগাযোগটা আগের থেকে যেহেতু তাদের সাথে কোনো কন্ট্রাক্ট ছিল না, কোনো চুক্তি ছিল না, এই কারণে দেখা যাচ্ছে তাদের সাথে প্রত্যেকটা জায়গাতে কনভিন্স করতে 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 গিয়ে দেখা যাচ্ছে যে সবসময় সিকিউরিটি সার্ভিসের লোকজন অনেক পিছিয়ে পড়ে থাকে। দেখা যায় একটা সময় ট্র্যাক করেও দেখা যায় শেষ পর্যন্ত আর এই হ্যাকারকে ধরা যায় না।
আমরা বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে এটা দেখেছি, বাংলাদেশ ব্যাংকেও যে ঘটনাটি ঘটেছে,
হ্যাঁ এটা সবচেয়ে বড় উদাহরণ কিন্তু বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, অনেক ধীরে সুস্থে ওরা যে ঠিক আছে আমরা ফিলিপাইনের সাথে কথা বলবো, ওদের সাথে কথা বলবো, এদের সাথে মিটিং করব, এই মিটিং করতে করতে তারা কমিউনিকেট করতে করতে টাকাটা নিয়ে কিন্তু চলে গেছে, ক্যাসিনোতে ঢুকে গেছে, ক্যাসিনো থেকে তারপর টাকাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে।
কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করবার বিষয়, যে শুক্রবারে যেটা হয়েছে ব্রিটেনে, যেখানে কিনা অনেক রোগী রয়েছে, অনেক রোগী নিশ্চয়ই সংকটাপন্ন অবস্থায় ছিল, তো তাদেরকে সেবা দেয়া যায়নি, দেরি হয়েছে, বিলম্ব হয়েছে, এটা কিরকম একটা পরিস্থিতির দিকে আমরা আসলে যাচ্ছি? আমাদের টেকনোলজির উপর নির্ভর করার ফলে আমাদের জীবন কি অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে কিনা, আমাদের জীবনটা অনেক বেশি সংকটের মুখে পড়ে যাচ্ছে কিনা, যেখানে হাজার হাজার রোগী সেখানে রয়েছে, সিস্টেমটা বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই রোগীদের সেবা দেয়া যাচ্ছে না, এটা এটা কতটা ভয়ানক আসলে?
এটা আসলেই ভয়াবহ ব্যাপার, কারণ আমরা এত বেশি পরিমাণ টেকনোলজি নির্ভর হয়ে পড়েছি দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা জানি না টেকনোলজির বাইরে গিয়ে আমরা কোনো কিছু করতে পারবো কিনা। দেখা যাচ্ছে যে এই তারাই কিন্তু এই সুযোগটা নিচ্ছে যে তাড়াতাড়ি তোমরা আমাদের টাকাটা দাও, না হলে কিন্তু তোমাদের রোগীতে তোমরা সার্ভিস দিতে পারবে না। এটা এটা অনেকটা হয় যে আপনি যদি কখনো কাউকে জিম্মি করেন, বাচ্চা অসুস্থ মানুষ অথবা মেয়েদেরকে আগে জিম্মি করা হয় যে হোস্টেজ, যে ওদেরকে আমরা ওরা কষ্ট পাবে, আপনারা তাড়াতাড়ি আমাদের র‍্যানসাম গুলা দিয়ে দেন। এখানেও ব্যাপারগুলো কিন্তু হয়ে গেছে ওরকম ভাবে, জিম্মি করা হচ্ছে অসুস্থ লোকদেরকে, জিম্মি করা হচ্ছে যাদের একদম সংকটাপন্ন মানে মরণাপন্ন অবস্থায় রোগী আছে তাদেরকে, যে ওদেরকে তুমি সেবা দিতে পারবে না। এটা আসলে সত্যি কথা যে সাংঘাতিক রকমের বিপদ আমাদের সামনে আসছে। টেকনোলজি যেরকম আমাদের লাইফটা খুব ইজি করে দিয়েছে, ঠিক টেকনোলজি আমাদের লাইফটা সেরকমই
রাশিয়ার প্রতি অঙ্গুলি নির্দেশ করা হচ্ছে, এটা কেন আপনি কি মনে করেন?
এটা শুধু রাশিয়া না, মাঝখানে এরকম ছিল যে হ্যাকার গ্রুপটা ছিল রাশিয়ার একটা গ্রুপ, চায়নার একটা বড় গ্রুপ অথবা ফিলিপাইনের একটা বড় গ্রুপ বলা হতো, এখন বলা হচ্ছে যে না শুধু রাশিয়াই। এটা হচ্ছে আমি আবার আমার একটা কথা পিছনে চলে গেছে, আমি বলেছি যে এই যে যারা হ্যাকার তারা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ার এবং তারা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট প্রোগ্রামার। এখন বেস্ট প্রোগ্রামার হতে হলে সবচেয়ে বড় যেটা দরকার হচ্ছে গণিত। আমাদের প্রোগ্রাম ভালো প্রোগ্রাম করতে হলে একটা ছোট্ট সফটওয়্যার দিয়ে খুব ভালো করে কাজ করাতে হয়। একজন ভালো প্রোগ্রামার তখনই হতে পারে সে যদি খুব ভালো গণিতটাকে জানে। এবং রাশিয়াতে যেটা হচ্ছে, ওরা একদম ছোটবেলা থেকে তাদের গণিতের যে চর্চাটা যে পরিমাণ ভাবে যেভাবে পড়ানো হয় সারা দুনিয়াতে কিন্তু অন্য কোনো জায়গাতে গণিতের এই প্র্যাকটিসটা এভাবে হয় না। এই কারণে দেখা যাচ্ছে যে রাশিয়ানরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে অন্যান্য যে কোনো দেশের চাইতে অনেক ভালো এক্সপার্ট হয়ে গেছে, এবং এটাই তারা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের জন্য এই হ্যাকিং বা ক্র্যাকিং এগুলো করার পিছনে তাদের লজিকটাকে খুব বেশি পরিমাণে ইমপ্লিমেন্ট করতে পারছেন।
তো তাহলে আপনি বলতে চাচ্ছেন যে প্রযুক্তির মোকাবেলা প্রযুক্তি দিয়েই করতে হবে, তাই তো?
প্রযুক্তি দিয়েই করতে হবে। তো আমাদের টেকনোলজির ক্ষেত্রে যেটা, যখন টেকনোলজি যত বেশি আপডেট করছে ততই কিন্তু হ্যাকাররাও কিন্তু সেই পরিমাণ স্মার্ট হচ্ছে, এবং তারা সবসময় আমরা কখনো বলতে পারি না যে টেকনোলজি 100% নিরবিচ্ছ একদম সুরক্ষিত। কোনো না কোনো জায়গাতে তো কোনো একটা গ্যাপ আছেই বা কোনো জায়গাতে ব্রেক করার সহজ একটা পদ্ধতি আছেই, এবং হ্যাকাররা চেষ্টা করে ওইটাকে ব্রেক করতে। তো আমাদের সবসময় যেটা করতে হবে, যে আপনি যেটা বলেছেন, প্রযুক্তিকে প্রযুক্তি দিয়েই আসলে এটাকে রক্ষা করতে হবে। ওরা প্রযুক্তি দিয়ে আপনার সুরক্ষা ব্রেক করছে, সিকিউরিটি ব্রেক করছে, এবং আমাকে প্রযুক্তি দিয়ে এই সিকিউরিটিটাকে হাইয়েস্ট পজিশন নিয়ে যেতে হবে যেন তারা ব্রেক করতে না পারে।
ডক্টর তৌফিক সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভয়েস অফ আমেরিকা শ্রোতাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকেও।